বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে একরকম বলা চলে সব কিছুই বিষাদময় মনে হবে। তো আমরা স্বাস্থ্যের প্রতি সবাই যত্নবান হব, এ কথা স্মরণ করিয়ে দিয়ে আজ আমরা হার্টের ভালভ নষ্ট হওয়া সম্পর্কিত একটি জটিল রোগ নিয়ে তৃতীয় পর্বে আলোচনা শুরু করব। কয়েকটি পর্বে এ বিষয়ে আলোচনা হবে। আমরা আলোচনা করব হার্টের ভালভ নষ্ট বা ছিদ্র হয়ে যাওয়ার বিষয়টি কি, কেন ভালভ নষ্ট হয়, কতটি ভালভ থাকে, ভালভ নষ্ট হওয়ার লক্ষণগুলো কি, নষ্ট হলে করণীয়, ভালভ প্রতিস্থাপন কোথায় করা যায়, খরচ কেমন, কতটা ঝুঁকিপূর্ণ, এক কথায় এ সম্পর্কিত যাবতীয় আলোচনা এবং এ বিষয়ক প্রশ্নের উত্তর দেয়া হবে। আর গুরুত্বপূর্ণ এ রোগটি নিয়ে কথা বলার জন্য প্রতিটি পর্বে আমাদের সাথে থাকবেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ কুমার কর্মকার। তো শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের সব দেশেই হার্টের ভালভ নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি বর্তমানে স্বাস্থ্যগত একটি জটিল ও ভয়াবহ সমস্যা বটে। শুধু তাই নয়, এটিকে রাজকীয় রোগ হিসেবে দেখতে পারি, মানে বড় লোকদের রোগ, অত্যন্ত ব্যয়বহুল রোগ। তাই এ রোগে আক্রান্ত রোগীদের দুশ্চিন্তার শেষ থাকে না। তবে এই রোগের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশ ও ভারতে অনেকটা কম খরচে হচ্ছে, এটি অত্যন্ত সুখের খবর। আর এ বিষয়ে বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞের মুখ থেকেই আমরা অনেক আশার কথা শুনব। তো আর দেরি না করে হার্টের ভালভ সমস্যা নিয়ে তৃতীয় পর্বে আমরা আলোচনায় যেতে চাই। অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকার, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকে এবং যে স্বাস্থ্য কথা অনুষ্ঠানের আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের প্রোগ্রামে।
অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকার,
সম্প্রতি আমি একটি প্রতিবেদনে দেখলাম আপনি উম্মে হানি নামের একজন মহিলা যার বয়স প্রায় 80 ছুঁই ছুঁই করছে। বৃদ্ধ এই মহিলা নিম্ন মধ্যবিত্ত পরিবারের অর্থাৎ সাধারণ ঘরের মানুষ। তিনি আপনার হাতে এই অ্যাওর্টিক ভালভের অপারেশন করিয়েছেন। আপনি TAVR পদ্ধতিতে অপারেশনটি করেছেন, তিনি ভালো আছেন বর্তমানে। তো এই যে মহান কাজটি আপনি করলেন এবং আপনার কথাই বলেছেন অনেক রোগীর আপনি অপারেশন করেছেন, তাছাড়া অনেক রোগী এখনো অপেক্ষায় আছেন। তো এখন আমি সেই প্রশ্নে আসব।
আজকের আলোচনার শুরুতেই হার্টের ভালভ নষ্ট হলে তা প্রতিস্থাপনে বাংলাদেশ কিংবা ভারতে কি পরিমাণ খরচ হয় সে বিষয়ে জানতে চাইব। আপনি জানেন যে এর চিকিৎসা খুবই ব্যয়বহুল, কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত শ্রেণীর কাছে চিকিৎসা খরচের অর্থ যোগান দেয়া অত্যন্ত কষ্টকর। বিষয়টি মাথায় রেখেই হার্টের ভালভ নষ্ট কিংবা প্রতিস্থাপনের চিকিৎসায় খরচের কথাটি যদি আপনি একটু বুঝিয়ে বলেন।
১৩ লক্ষ টাকায় এই কাজটা করতে পারছি।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার, আপনি বললেন ১৩ লক্ষ টাকা পড়ে যায় ভালভ প্রতিস্থাপনে, তো কেন এত টাকা লাগে আর ভালভের দাম আসলে কেমন, লাগানো সহ অন্যান্য খরচই বা কেমন?
ভালভটার দামই অনেক বেশি, তার জন্য আমরা এটা ভালভটা বাইরে থেকে আনতে হয়, ইম্পোর্ট করতে হয়, প্লাস এখান থেকে আমাদের যে কোনো লাগানো চার্জ মানে কোনো প্রসিডিউরাল কস্ট আমরা নিই না,
অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকারের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
অধ্যাপক প্রদীপ কুমার, মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আসরে। আপনি বলছিলেন আপনারা এক্সট্রা কোনো চার্জ দেন না, কিন্তু আনুষঙ্গিক আর কি কি প্রক্রিয়া আপনারা গ্রহণ করে থাকেন?
এবং এছাড়া আমাদের যে সার্জিক্যাল দেখাগুলো, আমাদের এখানে একটা সার্জিক্যাল টিম লাগে, ভাসকুলার টিম লাগে, অ্যানেস্থেটিক টিম লাগে, প্লাস আমার নিজস্ব একটা টিম আছে, প্রত্যেকটা টিম কাজ করে ফ্রি অফ কস্ট।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার, আজকের পর্বের শেষ যে প্রশ্নটি করব সেটি হচ্ছে এ চিকিৎসায় বাংলাদেশের সরকারের উদ্যোগ কেমন এবং কতটা উৎসাহ ব্যঞ্জক?
শুধু যে জিনিসপত্রগুলো লাগে ওই জিনিসপত্রগুলোর নতুন টেকনোলজি, এটা ক্ষেত্রে খুবই এনকারেজিং। এবং আমি অলরেডি স্বাস্থ্যমন্ত্রী আমার সাথে কথা বলেছি যে আমাদের এই গরিব লোকগুলো যদি আমাদের স্বাস্থ্য দেয়, আমরা যদি এই ভাগগুলো আমাদের কিনে দেয় আমাকে, তাহলে আমি কিন্তু নিয়ারলি ফ্রি অফ কস্টে এই চিকিৎসা করতে পারবো। আমাদের সদস্য সরকার অলরেডি এটা নিয়ে কাজ করছে, না আমরা আশা করতেছি খুব দ্রুতই এই চিকিৎসার সহযোগ গুলো পাবো। দেখেন এই সাধারণত 60-70 বয়সে এটা হয়, এবং যে লোকটার এটা হয় সেও তো ওই পরিবারের আর্নিং পার্সন। দেখেন একটা একটা পরিবারের যদি একটা আর্নিং পার্সন যদি চলে যায় খুব দ্রুত, তাহলে ওই পরিবারটার কি অবস্থা হবে? ওই যে আমি যদি ওই গরিব লোকটার একটা ভাল চেঞ্জ করে ফ্রি অফ কষ্ট লাগাতে পারি, অ্যাটলিস্ট ওই পরিবারটা যে একটা ভালো অবস্থায় নিয়ে আসতে পারে, এই কনসিডারেশনে আমরা কিন্তু ন্যূনতম কষ্টে ইফেক্টিভলি এই এই সার্ভিসটা আমাদের হাসপাতালে চালিয়ে যাচ্ছে।
অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার হার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাওটিক ভাল্ব নষ্ট হওয়ার চিকিৎসা খরচ এবং অন্যান্য বিষয়ে আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। তো আজ আর আমাদের হাতে সময় না থাকায় স্বাস্থ্যকতার আসর থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে। স্বাস্থ্যকতার আসরে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্যকতার আগামী সপ্তাহের আসরে হার্টের ভাল্ব নষ্ট হওয়া সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন বলেই আশা করছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। আমরা বিশেষজ্ঞ এই চিকিৎসকের সঙ্গে আলোচনা করব এবং আপনাদেরকে পরে তা অবশ্যই জানাব। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, বিশুদ্ধ পানি পান করবেন, সাথে পরিমিত পুষ্টিকর খাবার খাবেন। আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের শরীরে ভিটামিন ডি এর অভাব হয়েছে কিনা এটিও অবশ্যই পরীক্ষা করাবেন। তো সবাই ভালো ও সুস্থ থাকুন।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সহযোগিতায় মুসলিম সমাজেও পাশ্চাত্যের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে, কিন্তু বাস্তবতা হল পাশ্চাত্য সংস্কৃতিতে রাষ্ট্রীয়ভাবে ধর্ম ও আধ্যাত্মিকতার স্বীকৃতি নেই। মুসলমানের জীবন ও সংস্কৃতির সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিকতার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। মুসলমানেরা বিশ্বাস করেন প্রতিটি কাজের জন্য পরকালে জবাবদিহি করতে হবে, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর প্রভাবে এখন অনেক অপসংস্কৃতি মুসলিম যুব সমাজের কাছে সহনীয় হয়ে যাচ্ছে। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের মতো নানা পশ্চিমা আচার আচরণ ইসলামী সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আজকের আসরে এসব বিষয়ে আরও আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে। অতীতের সব গণমাধ্যমের বৈশিষ্ট্যগুলো ধারণ করার পাশাপাশি নতুন নতুন সুযোগ ও সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই জগৎ। তবে তা নিষ্কণ্টক নয়। ভার্চুয়াল জগতের একটি আকর্ষণীয় দিক হল এখানে বাস্তবিক অর্থে কোনো বিধিনিষেধের তোয়াক্কা করতে হয় না, প্রয়োজনে নিজের পরিচয় গোপন রেখেই সব কাজ চালিয়ে নেওয়া যায়। কোনো প্রতিষ্ঠান বা সরকার নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা আরোপ করলেও বিকল্প প্রযুক্তির মাধ্যমে তা এড়িয়ে যাওয়াও সম্ভব হয় এই জগতে। এর মধ্য দিয়ে একজন ইউজার মনস্তাত্ত্বিক দিক থেকে স্বস্তি লাভ করতে সক্ষম হন।
কোনো কোনো বিশেষজ্ঞের মতে ইন্টারনেটে একজন ব্যক্তির স্বাচ্ছন্দ্যে নতুন এক পরিচিতি গড়ে তুলতে পারে এবং এর ফলে তার মধ্যে নতুন ধরনের সুখানুভূতি জাগ্রত হয়। তবে বাস্তবতা হল ভার্চুয়াল জগতে একজন ব্যবহারকারী যে স্বাধীনতা ভোগ করেন এবং সুখানুভূতিতে আপ্লুত হন তা আসলে প্রকৃত সুখ ও স্বাধীনতা নয়।
ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজের সঠিক পরিচয় গোপন করেন এবং নিজেকে বড় কোনো ব্যক্তি হিসেবে প্রকাশ করেন। গবেষকরা বলছেন এ ধরনের কাজের মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছেন। এটা ঠিক যে অনলাইনে নিজের নানা তথ্য গোপন করে সহজেই নিজেকে বড় হিসেবে প্রকাশ করা যায় এবং এর মাধ্যমে ভার্চুয়াল জগতের অনেকের কাছে সম্মানও পাওয়া যায়, কিন্তু এ ধরনের কাজ মানসিক চাপ ও বাড়তি উদ্বেগ তৈরি করে, আর এই বাড়তি মানসিক চাপ ও উদ্বেগ নানা রোগ সৃষ্টি করতে পারে, সামাজিকভাবেও সমস্যা তৈরি হতে পারে, কিন্তু আমরা সাধারণত এ বাস্তবতা উপলব্ধি করতে পারি না।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব তাসমানিয়ার গবেষক র্যাচেল গ্রিভ ও জারা ওয়াটকিনসন তাদের গবেষণাপত্রে জানিয়েছেন ফেসবুকে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করা উচিত, এর ফলে উদ্বেগ, উৎকণ্ঠা এবং মানসিক চাপ কম থাকে। নিজের সঠিক পরিচয় প্রকাশ করা হলে আত্মবিশ্বাস যেমন বাড়ে তেমনি ইতিবাচক মানসিকতাও গড়ে ওঠে, এর মধ্য দিয়ে মানসিক শান্তি লাভ করা যায়। ওই দুই গবেষকের মতে নিজের প্রকৃত অবস্থা পাল্টে ফেললে তা উদ্বেগ ও বিষণ্নতার কারণ হয়ে দাঁড়ায়, প্রশান্তি কমে যায়, এতে আত্মবিশ্বাসের ঘাটতিও তৈরি হয়। ইন্টারনেট ব্যবহারকারীরা নিজের পরিচয় গোপন রাখতে পারে বলে সহজেই যে কাউকে হুমকি দিতে পারে। ভুয়া সম্পর্কের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া এবং প্রতিশোধ গ্রহণের জন্য ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণ করে বিভিন্ন অনলাইন সাইটে ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ অনায়াসেই করতে পারে পরিচয় গোপনকারী অপরাধীরা। পরিচয় গোপন করার ফলে অপরাধ প্রবণতাও বাড়ে অনেকের মধ্যে।
ইন্টারনেটের ভালো মন্দ দুটি দিকই রয়েছে, তবে ইন্টারনেটের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু কিশোররা। অনেক অভিভাবকেই ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ হয়। এ ধরনের নিয়ন্ত্রণহীনতা দিনে দিনে বাড়ছে, শিক্ষার পরিবর্তে কখনো কখনো কুশিক্ষা গ্রহণ করছে। শিশু কিশোরদের একটি প্রবণতা হল নিজেকে প্রকাশ করা এবং অন্যকে অনুসরণ করা। আত্মপ্রকাশ ও অনুসরণের প্রবণতা তাদেরকে কৌতূহলপ্রিয় করে তোলে। কৌতূহলের বশে তারা নতুন কিছু জানতে চায়, শিখতে চায়। এ স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষাকে সঠিক পথে পরিচালনা করতে হবে, আর তাহলে ছেলেমেয়েরা ভবিষ্যৎ জীবনে, কর্মক্ষেত্রে এবং সমাজে সফল মানুষ হতে পারবে। এর বিপরীতে শিশু কিশোর বয়সে তাদেরকে নিয়ন্ত্রণ না করলে এবং পুরোপুরি তার ইচ্ছের উপর ছেড়ে দিলে তারা নানাবিধ অন্যায় অপরাধে জড়িয়ে পড়তে পারে। এ কারণে অভিভাবকদের সচেতনতা জরুরি। শিশু কিশোররা ইন্টারনেটে কি করছে, কার সঙ্গে যোগাযোগ করে তুলছে, এ বিষয়ে মাতা পিতা, অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে খোঁজ খবর রাখতে হবে।
শিশুরাই হচ্ছে গোটা বিশ্বের ভবিষ্যৎ কর্ণধার, আর তারাই যদি ইন্টারনেট ব্যবহারের কারণে বিপথে পরিচালিত হয়, তবে তা গোটা বিশ্বকেই গভীর অন্ধকারের দিকে ঠেলে দেবে। আসলে কোনো মানুষই অপরাধী হয়ে জন্মায় না। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা সহ বিভিন্ন কারণে মানুষ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এক্ষেত্রে মানুষের আবেগও নেতিবাচক প্রভাব ফেলে। এ অবস্থায় ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শিশু কিশোরদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করলে মাতা পিতা, অভিভাবক ও শিক্ষকদের অজান্তে তারা ভয়াবহ ক্ষতির শিকার হতে পারে।
তো শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 90 থেকে 94 পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 90 এবং 91 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ
নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাসী হয়েছে, তারপর অবিশ্বাস বৃদ্ধি করেছে, তাদের ক্ষমা প্রার্থনা কখনো গ্রহণ করা হবে না এবং তারাই বিভ্রান্ত। নিশ্চয়ই যারা তওবা করা ছাড়া অবিশ্বাসী অবস্থায় মারা গেছে, তাদের পক্ষ থেকে পৃথিবী ভরা স্বর্ণ বিনিময় হিসেবে দেয়া হলেও তা নেয়া হবে না। ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবং ওদের কোনো সাহায্যকারী থাকবে না।
মানুষ তার পথ নির্বাচনের ব্যাপারে স্বাধীন। তারা বিশ্বাস ও কুফরি বা অবিশ্বাসের মধ্যে যে কোনো একটি পথ বেছে নিতে পারে। কোনো কোনো মানুষ তাদের পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করতে গিয়ে অথবা খেয়ালিপনার বশে কিংবা পরিবেশের চাপে পড়ে ইমান আনে, কিন্তু তাদের ইমান সঠিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয় বলে তারা খুব সহজেই ইমান হারিয়ে ফেলে, পুনরায় অবাধ্যতা বা কুফরিতে লিপ্ত হয়। এমনকি কুফরির ক্ষেত্রে তারা অন্যান্য কাফেরদের চেয়েও অগ্রণী হয়। এসব মানুষ বিভ্রান্তির এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা এতে অভ্যস্ত হয়ে পড়ে এবং সুপথে ফিরে আসার কোনো উপায় খুঁজে পায় না। মৃত্যুর ভয় অথবা মুসলমানদের বিজয় ছাড়া অন্য কিছুই তাদেরকে অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী করে না। আর এটা স্বাভাবিক যে ভয় পেয়ে অথবা জীবন রক্ষার খাতিরে ক্ষমা চাওয়ার কোনো মূল্য নেই এবং এ ধরনের ক্ষমা প্রার্থনা গ্রহণ করা হবে না, কারণ মনের দিক থেকে অনুতপ্ত হওয়া ছাড়া ভয় অথবা মৃত্যুর মতো বাহ্যিক চাপের মুখে ক্ষমা প্রার্থনাকে প্রকৃত ক্ষমা প্রার্থনা বলা যায় না। তাই শুধু মৌখিক ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, ধন সম্পদ দিয়েও কেয়ামতের দিন ধর্মত্যাগীরা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে না। কোনো সাহায্যকারী বা বন্ধুও তাদেরকে দোজকের আগুন থেকে বাঁচাতে পারবে না।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, ইমানের চেয়ে ইমান রক্ষা করা ও বজায় রাখাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইমান থাকা সত্ত্বেও পরবর্তীতে বহু মানুষ কাফের হয়েছে। দ্বিতীয়ত, আল্লাহ তওবা বা ক্ষমা গ্রহণ করেন, কিন্তু কেউ কেউ অবাধ্যতা ও কুফরির উপর অটল থেকে তওবার সুযোগ থেকেও বঞ্চিত হয়। তৃতীয়ত, আমরা আমাদের বর্তমান অবস্থা নিয়ে যেন সন্তুষ্ট না থাকি, কারণ যে কোনো মুমিন কাফের হয়ে মারা যাবার পর বিপদে পড়তে পারেন। এবারে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم
তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত কখনো পূর্ণ লাভ করতে পারবে না। তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা জানেন।
আরবিতে বের শব্দটির অর্থ সব ধরনের পূর্ণ বা সৎ কাজ, সৎ চিন্তাও এর অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে আল্লাহর প্রতি বিশ্বাস, নামাজ, জিহাদ ও অঙ্গীকার পূর্ণ করার ক্ষেত্রেও বের শব্দটি ব্যবহার করা হয়েছে। এই আয়াতে বের বা সৎ কাজের অন্যতম দৃষ্টান্ত হিসেবে আল্লাহর পথে নিজের প্রিয় জিনিস দান করার কথা বলা হয়েছে। মানুষ যা নিজে ভালোবাসে না বা যে জিনিস মানুষের দরকার নেই তা মানুষকে দান করলে পূর্ণ হবে না। খাতুনের জান্নাত নবীনন্দিনী ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিয়ের রাতে এক অভাবগ্রস্ত ব্যক্তি তার কাছে একটি পুরনো জামা চাইলে তিনি তার নতুন বিয়ের পোশাকই অভাবগ্রস্তকে দান করেছিলেন। এ থেকে বোঝা যায় দরিদ্র ব্যক্তিরা তীব্র অভাবের কারণে খুব তুচ্ছ জিনিস পেয়েও খুশি হতে পারে, কিন্তু তাদেরকে এমন জিনিসই দেওয়া উচিত যা আমরা নিজেদের জন্যও ভালোবাসি। অবশ্য ইনফাক বা দান শব্দের অর্থ ব্যাপক। যে কোনো ধরনের দান খয়রাত, সুদবিহীন ঋণ, ওয়াকফ ও নাজর এনকাফের কিছু দৃষ্টান্ত।
এবারে এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো একে একে তুলে ধরছি। প্রথমত, ইসলামের দৃষ্টিতে শুধু নামাজ ও ইবাদতই পূর্ণ কাজ নয়, অভাবগ্রস্তদের সাহায্য করা এবং সমাজের অর্থনৈতিক শূন্যতা পূরণও মুমিনের কর্তব্য। দ্বিতীয়ত, আল্লাহ আমাদের দানকে লক্ষ্য করছেন, তাই সবচেয়ে ভালো কিছুই দান করা উচিত এবং দানের পরিমাণ ও বৈচিত্র্যের ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। তৃতীয়ত, বের বা পুণ্য কাজের মধ্যে আল্লাহর পথে শাহাদাতের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ মানুষের সবচেয়ে প্রিয় পুঁজি হল জীবন বা প্রাণ। চতুর্থত, ইনফাক বা দানের ক্ষেত্রে পরিমাণের চেয়েও গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ, তাই পরিমাণে কম হলেও ভালো জিনিস দান করা উচিত। পঞ্চমত, ইসলামের দানের উদ্দেশ্য শুধু ক্ষুধার্তের ক্ষুধা মেটানো নয়, দাতার উন্নয়নও এর অন্যতম উদ্দেশ্য। প্রিয় বস্তুর প্রতি অন্তরের মায়ার বাঁধন ছিন্ন করা দানশীলতার মনোভাবকে বৃদ্ধি করে এবং এর ফলে ত্যাগের চেতনাও বৃদ্ধি পায়। এবারে সূরা আলে ইমরানের 93 ও 94 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون।
তাওরাত অবতীর্ণ হবার আগে হযরত ইয়াকুব আলাইহিসসালাম তথা বনি ইসরায়েলরা নিজেদের জন্য যা অবৈধ করেছিল তাছাড়া সব ধরনের খাবার ইসরায়েলের বংশধরদের জন্য হালাল ছিল। হে নবী, আপনি মদিনার ইহুদিদের বলুন, যদি সত্যবাদী হয়ে থাকো তবে তাওরাত এনে পড়ে দেখো, এরপরও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে তারাই অত্যাচারী বা সীমা লঙ্ঘনকারী।
মদিনার ইহুদিরা ইসলামের নবীর কাছে যেসব আপত্তি তুলে ধরেছিল তার মধ্যে অন্যতম আপত্তি ছিল ইসলামের শরিয়ত বা আইন হযরত ঈসা আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের শরিয়তের বিরোধী। উদাহরণ হিসেবে তারা বলত, পূর্ববর্তী নবীদের শরিয়ত বা বিধানে উটের গোশত ও দুধ খাওয়া হারাম ছিল, অথচ ইসলাম ধর্মের বিধানে তা হালাল করা হয়েছে। এই আয়াতে ইহুদিদের এই আপত্তির জবাবে বলা হয়েছে, মুসা নবীর যুগেও উটের দুধ ও গোশত হালাল ছিল, শুধু হযরত ইয়াকুব আলাইহিসসালাম শারীরিক সমস্যার কারণে উটের দুধ ও গোশত খেতেন না, কিন্তু ইহুদিরা ইয়াকুব নবীর এই ব্যক্তিগত অভ্যাসকে শরীয়তের বিধান বলে ভুল ধারণা করে। আসলে এটা ছিল ইয়াকুব আলাইহিসসালামের ব্যক্তিগত পদক্ষেপ, আল্লাহর বিধানের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। এই আয়াতে ইহুদিদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে, মুসানবীর শরিয়াত বা আইনের উৎস হল তাওরাত, তোমাদের শোনা কথা ও বক্তব্য নয়। যদি তাওরাতে কোনো কিছু হারাম বা অবৈধ বলে উল্লেখ করা হয় সেটি হারাম। তাওরাত কিতাবে যা অবৈধ নয় তাকে আল্লাহর পক্ষ থেকে অবৈধ বলার অধিকার কারণেই।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, আল্লাহ যা হালাল করেছেন তাকে হারাম করা যাবে না, এবং আল্লাহ যা হারাম করেছেন তাকেও হালাল করা যাবে না। ধর্মে যাকে হালাল বা হারাম করা হয়েছে শুধু তাই নির্ভরযোগ্য, মানুষের কথা ও কোনো সমাজের প্রথা এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, কোনো খাদ্যদ্রব্যের হালাল হবার ব্যাপারে যুক্তি দেখাতে হবে, নতুন খাদ্যদ্রব্য হালাল হারামের ব্যাপারে এটাই মূলনীতি। তৃতীয়ত, নিজের ব্যক্তিগত চিন্তাধারাকে ধর্মের বিধান বলে চালিয়ে দেয়া ধর্ম ধর্মীয় নেতা আল্লাহ ও জনগণের বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ। সবশেষে আমাদের প্রার্থনা, হে আল্লাহ, আমরা যেন সৎ কাজ করতে পারি ও বঞ্চিতদের দান করতে পারি, এবং ধর্ম মেনে চলার ক্ষেত্রে অভ্যাস ও সামাজিক রীতির অনুসারী না হয়ে আমরা যেন আসমানি কিতাবের অনুসারী হই। এই প্রার্থনা আল্লাহর দরবারে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। গত আসরে বলেছিলাম মাথাল ছাড়া আরেকটি ধারা ছিল মাসাল বা প্রবাদ নামে, এবং সেই ধারারই একটি গল্প শুনিয়েছিলাম গত আসরে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। মনে রাখতে হবে মাসালের পাশাপাশি প্রবাদ প্রবচন নামেও গল্পের একটি উপদেশমূলক বা শিক্ষণীয় ধারার প্রচলন ছিল। আজকের আসরে আমরা সেই ধারারই একটি গল্প শোনাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
পুরনো দিনের কথা, তখন ব্যবসা বাণিজ্য চলত বিভিন্ন শহর সফরের মাধ্যমে। মালামাল ঘোড়া কিংবা উঠের মাধ্যমে এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়া হতো, যাতে একটু বেশি দামে জিনিস বিক্রি করে বেশি বেশি আয় উপার্জন করা যায়। কিন্তু একটাই ছিল সমস্যা, তা হল রাস্তাঘাটগুলো এখনকার মতো এতটা মসৃণ, পরিপাটি, আলোময় আর নিরাপদ ছিল না, অন্ধকার ছিল। দূর দূরান্তে যেতে যেতে পথের বাঁকে আধারে, কখনো মরুভূমি, কখনো জনহীন নিঝুম প্রান্তরে রাত কাটিয়ে যেতে হতো। সেজন্যে রাস্তাঘাট ছিল যথেষ্ট বিপজ্জনক এবং ভীতিকর, কেননা রাতের আধারে ওঁত পেতে থাকত সন্ত্রাসী চোর ডাকাতের দল। কোনো ব্যবসায়ী বা বাণিজ্য কাফেলা পথ অতিক্রম করার সময় তাদের উপর হামলা চালিয়ে লুট করে নিয়ে যেত ব্যবসায়ীদের সকল সহায় সম্পদ। এ কারণেই ব্যবসায়ীরা দল বেঁধে একসাথে সফরে বের হতো, এর ফলে চোর ডাকাতের দল তাদের উপর হামলা করত কম।
একদিন এরকমই একটি বাণিজ্য কাফেলা এক শহর থেকে আরেক শহরে যাবার জন্য তাদের যাত্রা শুরু করল। এই কাফেলায় বেশ কজন ব্যবসায়ী ছিলেন, প্রত্যেক ব্যবসায়ীর কাছে ছিল প্রচুর পরিমাণ মালপত্র। অন্য এক শহরে গিয়ে এগুলো বিক্রি করে লাভ করার আশাতেই তারা রাস্তায় পাড়ি জমালো। যাই হোক, কাফেলার দু একদিন পথ পাড়ি দেওয়ার পর এমন এক জায়গায় গিয়ে উঠল যেখানে রাস্তাও ছিল বেশ আঁকা বাঁকা এবং চড়াই উতরাইময়, আর এরকম স্থানে সাধারণত চোর ডাকাতের আক্রমণের আশঙ্কা ছিল বেশি। সেজন্যে ব্যবসায়ীরা ভয়ে অস্থির হয়ে পড়েছিল। রাত হয়ে এলে এই অস্থিরতা এবং ভয় আরও বেড়ে গেল। সেজন্যে কাফেলার গাইড সঙ্গীদের উদ্দেশ্যে বলল, ওই পথের মাকে যাবার আগেই ঘুম এবং বিশ্রামের জন্য একটা ভালো জায়গা নির্বাচন করা দরকার। সকাল হবার পরে বরং সেই আঁকা বাঁকা রাস্তাটি পার হওয়া যাবে, কারণ দিনের আলোয় ডাকাতদের আক্রমণের আশঙ্কা কম থাকে।
এরপর কাফেলার প্রধান সবাইকে নির্দেশ দিল মূল্যবান জিনিসপত্রগুলো যেন বিশ্রামের স্থান থেকে একটু দূরে নিয়ে লুকিয়ে রাখা হয়। সবাই তাই করল। কিন্তু বণিকদের একজন একেবারে নিশ্চিন্ত মনে অন্যদেরকেই সাহায্য করে গেল, নিজের মালামালের ব্যাপারে ছিল একেবারেই উদ্বেগহীন। সবার মালামাল লুকিয়ে রাখার পর এবার নিজেরটা বিশ্রামস্থলের কাছেই রাখল। ব্যবসায়ীর দল খাবার খেয়ে নিশ্চিন্ত মনে শুয়ে পড়ল। এ অবস্থা দেখে উদ্বেগহীন ব্যবসায়ী বলল, এভাবে তো চলবে না, আমাদের উচিত একজনের পর আরেকজনের রাত জাগা, যাতে ডাকাতদের হামলার ব্যাপারে সতর্ক থাকা যায়। তাই সবাই তার প্রস্তাবটাকে যুক্তিসঙ্গত মনে করল। এবার সে বলল, ঠিক আছে, সবাই ঘুমিয়ে পড়ুন, প্রথমে আমি পাহারা দিচ্ছি, দুই ঘন্টা পর একজনকে ডেকে তুলব এবং আমি ঘুমাব।
সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ঘুমাতে গিয়ে ভাবল, কি সৌভাগ্য আমাদের, এমন একজন আত্মত্যাগী মানুষ আমাদের কাফেলার সাথে হল। সবাই যখন ঘুমালো, সে পা টিপে টিপে গেল সেই অন্ধকার পথের মোড়ে। একটি ছায়া দেখতেই সশব্দ বলে উঠল, এই তোমরা যদি ডাকাত হয়ে থাকো তাহলে আমার কথাটা শোনো, আমি নিরস্ত্র, ভয় নেই, আমাকে তোমাদের সর্দারের কাছে নিয়ে যাও, গুরুত্বপূর্ণ কাজ আছে। ডাকাতেরা ব্যবসায়ীর হাত পা বেঁধে নিয়ে গেল তাদের সর্দারের কাছে। সর্দারকে বলল, এখান থেকে একটু দূরেই আমাদের একটি কাফেলা বিশ্রাম নিচ্ছে, যদি কথা দাও আমার মালে হাত দেবে না এবং যা মালামাল পাও তার ভাগ আমাকেও দেবে, তাহলে আমি তোমাদের সাহায্য করব। আমি জানি তারা তাদের দামি জিনিসপত্র কোথায় কোথায় লুকিয়ে রেখেছে।
ডাকাত সর্দার বলল, কথা দিলাম, বলো। ব্যবসায়ী লোকটা কাফেলার সবার মালামালের খোঁজ দিয়ে দিল এবং দ্রুত ফিরে গেল কাফেলার কাছে। সেখানে গিয়েই একজনকে জাগিয়ে তুলে বলল, দুই ঘন্টার বেশি হয়ে গেছে, এবার তোমার পালা, আমি ঘুমাবো, তুমি পাহারা দাও। দুই ঘন্টা পর তুমি আরেকজনকে ডেকে তুলবে, তুমি ঘুমাবে। এই বলে ঘুমানোর ভান করল সে। একটু পরেই ডাকাতের দল হামলা করল কাফেলার উপর। পাহারার দায়িত্বে থাকা ব্যবসায়ী লোকটা চিৎকার করে সবাইকে ডাকাতির খবর দিল এবং সবাইকে জাগিয়ে তুলল। ডাকাতরা সব লুট করল আর ব্যবসায়ীরা সকাল পর্যন্ত কান্নাকাটি আর আহাজারি করে কাটাল। সূর্য ওঠার পর এক বুক জ্বালা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিল। কেউ বলে উঠল, কি আর করব। কেউ বলল, খালি হাতে গিয়ে কি করব আমরা, বরং পরের শহরে গিয়ে বন্ধুবান্ধবদের কাছ থেকে হাওলাত বরাত করে বাড়ি ফিরব ইত্যাদি।
কিন্তু কাফেলার একজনের মালামাল চুরি হল না দেখে সবাই আশ্চর্য হল, কি করে হলো এমনটি, কি করে হয় এমনটি। একজন বলল, ও আমাদের জন্য কত কিনা করেছে, তার পবিত্র অন্তরই তাকে চোরের হাত থেকে বাঁচিয়েছে। অপরজন বলল, আসলে ও খুব ভালো মানুষ ছিল, সেই স্বেচ্ছায় সবার আগে পাহারার দায়িত্ব নিয়েছিল, তার পুরস্কার সে পেয়েছে। আরেকজন বলল, চোরেরা তো কেবল এখানে সেখানে পাথর সরিয়ে মালামাল লুটেছে, সে যেহেতু তার মাল পাথরের নিচে লুকায়নি সেজন্যে চোরেরা তার মালামাল দেখতে পায়নি। এই ফাঁকে সেই ব্যবসায়ী বলল, এই সঙ্গীদের কান্নাকাটি শুনতে ভালো লাগে না, আমার সহ্য হয় না এসব, আমি বরং একাই চলে যাচ্ছি। ঘোড়া এবং উটের পিঠে তার মালের বোঝা তুলে রওনা দিল সে। কিছুদূর গিয়েই সে ডাকাতদের কাছে পৌঁছে গেল এবং কথা অনুযায়ী তার অংশ বুঝে নিল। দু তিন দিন পর কাফেলার ব্যবসায়ীরা শহরে গিয়ে পৌঁছল। ছোটখাটো যেসব মাল চুরি হয়নি সেগুলি বিক্রি করল এবং পরিচিত বন্ধুবান্ধবদের কাছ থেকে ঋণ করার চেষ্টা করল।
শহরে তারা তাদের সফর সঙ্গী ব্যবসায়ীকে দেখল, তার মালামাল বিক্রি করছে। কাফেলার একজন ভালো করে দেখল সেখানে তাদের চুরি যাওয়া মালও রয়েছে। সে কাফেলার সকল ব্যবসায়ীকে ডেকে একত্র করল এবং বিষয়টা তাদের সবাইকে জানাল। তারপর সবাই মিলে যুক্তি করে গেল কাজীর কাছে। কাজী ওই ব্যবসায়ী লোকটাকে গ্রেফতার করতে আদেশ দিল। কাজী গ্রেফতার হওয়া ব্যবসায়ীকে দেখেই বলল, আশ্চর্য, তুমি তাহলে চোরের পার্টনার আর কাফেলার সাথী, তোমাকে এমন শাস্তি দেব যা দেখে আকাশের উড়ন্ত পাখিরাও কান্নাকাটি করে। সেই থেকে যারাই এ ধরনের কাজ করে তাদের উদ্দেশ্যে বলা হয় কাফেলার সাথী এবং চোরের অংশীদার।
বৌদ্ধ বর্ণবাদের শিকার রোহিঙ্গা মুসলমান,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। রোহিঙ্গা মুসলমান বৌদ্ধ বর্ণবাদের নির্দয় শিকার শীর্ষক বিশেষ আলোচনায় দ্বিতীয় ও শেষ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
মিয়ানমার একটি দরিদ্র দেশ, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির রয়েছে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। মিয়ানমার স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে 1948 সনে। দেশটির স্বাধীনতা সংগ্রামে স্থানীয় মুসলমানদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ব্রিটেনে অবস্থিত বৌদ্ধদের উপাসনালয় বিষয়ক ফেডারেশনও মিয়ানমারের মুসলিম বিদ্বেষী উগ্র বৌদ্ধ নেতা অসীন ভীরাতুর সহিংস তৎপরতাগুলোকে সমর্থন দেয়ায় এটা স্পষ্ট হয়ে গেছে যে রোহিঙ্গা মুসলমানদের উপর সুপরিকল্পিত গণহত্যায় পাশ্চাত্যের ইন্ধন রয়েছে। মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখার জন্য পাশ্চাত্য দেশটির মুসলমানদের উপর যেন প্রতিশোধ নিচ্ছে। মিয়ানমারের মুসলিম বিদ্বেষী সবচেয়ে সহিংস গোষ্ঠী 969 চার বছর আগে 20 জন রোহিঙ্গা মুসলিম ছাত্রকে মিথিলা বা মিকতিলা শহরে হত্যা করে। এই গোষ্ঠীর সদস্যরা ওই ছাত্রদের দেহকে কেটে টুকরো টুকরো করে কর্তিত অঙ্গে আগুন ধরিয়ে দিয়েছিল।
মিয়ানমারের তৎকালীন সংসদের অন্যতম সদস্য উইন হুতিন 969 গোষ্ঠীর এক নৃশংস হত্যাকাণ্ড ফাঁস করে বলেন, তার চোখের সামনেই ওই ছাত্রদের দেহ টুকরো টুকরো করা হয়েছিল। পুলিশ অসীন ভীরাতুর ওই গোষ্ঠীর ওই পৈশাচিক নৃশংসতার সামনে নীরব দর্শকের ভূমিকা পালন করাই উইন হুতিন সংসদে বিস্ময় প্রকাশ করেন। মিয়ানমারের সেনাবাহিনী, রাজনীতিবিদ ও বৌদ্ধ ভিক্ষুকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় 1962 সনের সামরিক অভ্যুত্থানের পর থেকে সাম্প্রতিক বহুদলীয় নির্বাচন পর্যন্ত সময়ে ক্ষমতাসীন সামরিক জান্তা ভিক্ষুদের প্রভাবকে কাজে লাগিয়ে সামরিক সাংসদের শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, আর তাই তারা উগ্র বৌদ্ধদের অপরাধযজ্ঞকে সবসময় দেখেও না দেখার ভান করেছে। অন্যদিকে প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুরাও সবসময় সশস্ত্র বাহিনীকে তাদের কর্মসূচি ও নীতির সহযোগী করার চেষ্টা চালিয়েছে সবসময়। 969 উগ্রগোষ্ঠীর প্রতি মিয়ানমারের সেনা সমর্থিত সাবেক প্রেসিডেন্ট তে ইন সিয়েনের সমর্থন ছিল তাদের ওইসব প্রচেষ্টারই ফসল।
অসীন ভীরাতুর উগ্রগোষ্ঠীর অপরাধযোগ্য সম্পর্কে নানা মহলের প্রতিবাদ ও নিন্দার জবাবে তিন সিএন বলেছেন, ভীরাতুর চিন্তাধারার বিরোধী বৌদ্ধ ভিক্ষুরা বলেছেন, মিয়ানমারের সেনা সমর্থিত সরকার ও সশস্ত্র বাহিনীর সমর্থন না পেলে 969 গোষ্ঠী কখনো রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর এমন অপরাধযোগ্য চালানোর ও তা অব্যাহত রাখার সাহস পেত না। মিয়ানমারের সশস্ত্র বাহিনী সবসময়ই অপরাধযজ্ঞের পর সক্রিয় হয়। তারা হত্যাযজ্ঞে জড়িত অপরাধীদের গ্রেপ্তারের পরিবর্তে রোহিঙ্গা মুসলমানদেরকেই তাদের ঘর বাড়ি ত্যাগে বাধ্য করে কথিত নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার অজুহাত দেখিয়ে। অন্য কথায়, এভাবেই রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং প্রাণে বেঁচে যাওয়া রোহিঙ্গারা আশ্রয় শিবিরে ও তাদের অনেকেই আশপাশের দেশে আশ্রয় নিচ্ছে। বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে আশ্রয় নিচ্ছে বিতাড়িত রোহিঙ্গারা, আর এইসব দেশের আশ্রয় শিবিরগুলো অনেক ক্ষেত্রেই মানুষের জন্য বসবাসের উপযোগী নয়।
মিয়ানমারের সেনা সমর্থিত সরকার সবসময়ই দেশটির মুসলমানদের সম্পর্কে বিদ্বেষীয় ঘৃণা ছড়ানোর নীতি জোরদারের চেষ্টা করেছে। এ নীতির আওতায় মুসলমানদেরকে নতুন মসজিদ নির্মাণ ও পুরনো মসজিদ সংস্কারের অনুমতি দেওয়া হচ্ছে না। সরকারের সহযোগিতা নিয়েই উগ্রবোদ্ধারা মিয়ানমারের বহু মসজিদ ধ্বংস করেছে। রোহিঙ্গা মুসলমানরা বলেছেন, পশ্চিমারা ও মিয়ানমার সরকার সহিংসতার ঘটনাগুলোকে দুপক্ষের সংঘর্ষ বলে প্রচার করলেও বাস্তবে উগ্র বৌদ্ধারাই মুসলমানদের উপর একতরফাভাবে চড়াও হয়ে তাদের উপর সহিংসতা চালিয়ে আসছে। উগ্র বৌদ্ধারা হিজাব বা ইসলামী পোশাকের মধ্যে বা দেয়াল লিখনের মধ্যে ইসলামের চিহ্ন বা গন্ধ পাওয়ার অজুহাতে দেখিয়ে রোহিঙ্গাদের উপর হামলা চালাচ্ছে এবং তাদের ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে।
অনেকেই বলছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নিধন যজ্ঞের ঘটনাগুলোর সঙ্গে চীনের সিনকিয়াংয়ের মুসলমানদের উপর চীনা বৌদ্ধদের ও সরকারের নিপীড়নের সম্পর্ক বা সমন্বয় রয়েছে। বেইজিং মনে করে চীনের উইঘর মুসলমানদের কোনো কোনো গ্রুপ রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। সম্ভবত উইঘর মুসলমানরা মিয়ানমারের রোহিঙ্গাদের সহযোগিতা নিয়ে তাদের অবস্থা শক্তিশালী করতে চায়। তাই চীনের সিনকিয়াংয়ের মুসলমানদের সঙ্গে রোহিঙ্গাদের যোগাযোগের সম্ভাবনা দূর করাও তাদের উপর নিধনযোগ্য পরিচালনার অন্যতম কারণ হতে পারে বলে অনেকেই মনে করেন। একইভাবে মনে করা হয় যে ভারত সরকারও রোহিঙ্গাদেরকে এই ভেবে ভয় পাচ্ছে যে তারা শ্রীলঙ্কার তামিলদের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারতের তামিলনাড়ুতেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উস্কে দিতে পারে। ভারত সরকার সবসময় শ্রীলঙ্কার তামিলদের উপর বৌদ্ধ সিংহলীদের দমন অভিযানকে সমর্থন দিয়ে এসেছে। অন্যদিকে চীনও রোহিঙ্গা মুসলমানদের উপর নিধনযজ্ঞ ও নানা দেশে তাদের ছড়িয়ে পড়ার ব্যাপারে কখনো উদ্বেগ প্রকাশ করেনি।
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে বাঙালি বলে দাবি করে দেশটির সরকার, আর এই অজুহাতে দেখিয়ে তাদেরকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে মিয়ানমার সরকার। মিয়ানমার সরকারের উপর প্রভাব ফেলার কোনো মাধ্যম বা হাতিয়ার নেই রোহিঙ্গাদের কাছে, যাতে উগ্র বৌদ্ধদের অপরাধযজ্ঞ থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু উগ্র বৌদ্ধ বর্ণবাদী গোষ্ঠী 969 মিয়ানমার এবং পশ্চিমা সরকারগুলোর পক্ষ থেকে তাদের রোহিঙ্গা বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রকাশ্যে ও গোপনে সহায়তা বা উৎসাহ পাচ্ছে। পাশ্চাত্যের টাইম ম্যাগাজিনে অশ্বিন ভিরাতুর ছবি ছাপা হয়েছে। এই ম্যাগাজিনে তাকে একজন বৌদ্ধ সন্ত্রাসী নেতা বলে অভিহিত করা হয়। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমা সরকারগুলো এখনও তার 969 গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় যুক্ত করেনি। বরং ব্রিটেনের বৌদ্ধ মন্দির কর্তৃপক্ষ ভিরাতুকে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে পুরস্কার দিয়েছে এবং রোহিঙ্গা মুসলমানদের উপর নিধনযজ্ঞ পরিচালনার পুরস্কার হিসেবে পদক দিয়ে তাকে সম্মান জানিয়েছে ও তার প্রশংসা করেছে। মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট থিইন সিন তো ভিরাতুরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেছে।
তো শ্রোতা ভাই বোনেরা, রোহিঙ্গা মুসলমান ও বৌদ্ধ বর্ণবাদের নির্দয় শিকার শীর্ষক আলোচনাটি শুনলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।